الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله
السلام عليكم ورحمة الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اهدنا الصراط المستقيم صراط الذين
حضرت مسیح موعود علیہ الصلوۃ والسلام ایک جگہ বলেন, আমার প্রেরিত হওয়ার উদ্দেশ্য হলো ঈমান দৃঢ় করা এবং আল্লাহর পবিত্র অস্তিত্বের প্রমাণ দেয়া মানুষের সামনে, কেননা বিশ্বের সকল জাতির ঈমানি অবস্থা অত্যন্ত দুর্বল হয়ে গেছে আর পারলৌকিক জীবনকে শুধু কাহিনী মনে করা হয়, আর প্রত্যেক ব্যক্তি নিজের ব্যবহারিক অবস্থার মাধ্যমে এই ঘোষণাই করছে যে তার যতটা বিশ্বাস সেই দুনিয়া প্রভাব প্রতিপত্তি এবং সম্মানের উপর রয়েছে, যতটা জাগতিক উপায় উপকরণের উপর তার আস্থা রয়েছে, সেই আস্থা এবং সেই ভরসা আল্লাহ এবং পরকালের উপর তার নেই। মৌখিক দাবি অনেক রয়েছে কিন্তু হৃদয়ে বস্তু জগতের ভালোবাসা ছেয়ে আছে। হযরত ঈসা আলাইহিসসালাম এমন অবস্থায় ইহুদিদের পেয়েছিলেন, ঈমানের দুর্বলতার বিশেষত্ব যেমন হয়ে থাকে ইহুদিদের চারিত্রিক অবস্থাও সেভাবেই চরমভাবে অধঃপতিত ছিল, আল্লাহর ভালোবাসা উবে গিয়েছিল। আর আমার যুগে কি অবস্থা, তাই আমি সত্য এবং ঈমানের যুগকে পুনরায় ফিরিয়ে আনার জন্য এসেছি, আর যেন হৃদয়ে তাকওয়া সৃষ্টি হয়। আমার সত্তার উদ্দেশ্যই হল এই সকল কর্ম। আমাকে বলা হয়েছে আকাশ অনেক দূরে চলে যাওয়ার পর আবার পৃথিবীর কাছে ফিরে আসবে, অর্থাৎ আধ্যাত্মিক জগৎ পুনরায় প্রতিষ্ঠিত হবে। অতএব আমরা যারা হযরত মসীহ মওউদের হাতে বয়াতের দাবি করি, আমাদের নিজেদের অবস্থাকে যাচাই করে দেখতে হবে, খতিয়ে দেখতে হবে, বিশ্লেষণ করতে হবে যে মসীহ মওউদের প্রেরিত হওয়ার উদ্দেশ্য কতটা বাস্তবায়িত হচ্ছে আমাদের জীবনে। তিনি বলেন যে আমি ঈমান দৃঢ় করতে এসেছি, ঈমানে মজবুতি সৃষ্টির জন্য এসেছি। আমাদেরকে দেখতে হবে যে আমাদের ঈমান ক্রমশ দৃঢ় হচ্ছে কিনা। তিনি বলেন যে ঈমান দৃঢ় হয় আল্লাহর অস্তিত্বের প্রমাণের মাধ্যমে, আল্লাহর সত্তায় দৃঢ় বিশ্বাসের ফলশ্রুতিতে। তিনি বলেন জাগতিক সম্মান ও প্রভাব প্রতিপত্তির উপর মানুষ আল্লাহ তাআলার তুলনায় বেশি ভরসা করে, বেশি আস্থা রাখে এসব বিষয়ের দিকে। আল্লাহর তুলনায় দুনিয়ার দিকে মানুষের দৃষ্টি অনেক বেশি, যে বিশ্বাস খোদার সত্তায় থাকা উচিত তা এখন গুরুত্ব হারিয়ে বসেছে, সে বিশ্বাস এখন আর নেই। দুনিয়ার মানুষ এবং দুনিয়ার বস্তু সামগ্রী বেশি গুরুত্ব রাখে। আমরা যদি সর্বত্র ভাষা দৃষ্টিপাত করি তাহলে এই পরিস্থিতি আমাদের চোখে পড়বে। কিন্তু চতুর্পাশে দৃষ্টিপাত শুধু এই উদ্দেশ্যে হওয়া উচিত নয় যে আজ পৃথিবী আল্লাহর তুলনায় জাগতিক বিভিন্ন বস্তু এবং স্বার্থের দিকে বেশি দৃষ্টিপাত করে, বরং এই দৃষ্টিপাত করার উদ্দেশ্য হওয়া উচিত নিজের অবস্থানকে খতিয়ে দেখা। আমরা জাগতিক উপায় উপকরণের উপর বেশি বিশ্বাস রাখি নাকি আল্লাহর উপর? যদি বয়াত করেও আল্লাহর পবিত্র সত্তাকে সেভাবে চিনতে না পারে যেভাবে চেনা উচিত, তাহলে আমাদের বয়াত অর্থহীন। আমাদের আহমদি আখ্যায়িত হওয়া কোন অর্থ রাখে না। আজ যদি আমরা নিজেদের মালিকদেরকে, জাগতিক মালিকদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করি, আর এই চেষ্টা, এই চিন্তা যদি খোদাকে সন্তুষ্ট করার চিন্তার তুলনায় বেশি হয়, তাহলে হযরত মসীহ মওউদের প্রেরিত হওয়ার উদ্দেশ্য আমাদের জীবনে বাস্তবায়িত হল না। তার সাথে কৃতজ্ঞতার অঙ্গীকারকে আমরা পালন করছি না যদি এমনটি আমরা করি। যদি দুনিয়ার রসম বা প্রথাকে, জাগতিক প্রথা বা রসমকে ধর্মীয় শিক্ষার উপর আমরা প্রাধান্য দেই, তাহলে আমাদের আহমদী আখ্যায়িত হওয়া শুধু নাম সর্বস্ব হবে। তিনি আরো বলেন, মৌখিক দাবি অনেকেই করে যে আমরা আল্লাহর সত্তায় বিশ্বাস রাখি আর আমরা আল্লাহকেই সবচেয়ে মহান সত্তা মনে করি। মৌখিক দাবি রয়েছে আর এই দাবিও করি যে আল্লাহর ভালোবাসা আমাদের অন্য সকল প্রেম এবং ভালোবাসার উপর প্রাধান্য রাখে। এ দাবি সত্ত্বেও কার্যত হৃদয়ে বস্তু জগতের ভালোবাসা ছেয়ে আছে। আমরা আমাদের পরিবেশে চতুর্পাশে দেখি যে মুসলিম হোক বা অমুসলিম সকলেই জাগতিকতার প্রেমে মোহে আচ্ছন্ন, জাগতিক বৃথা কার্যকলাপ নির্লজ্জ কার্যকলাপ আল্লাহ তাআলার স্মরণকে দূরে ঠেলে দিয়েছে, ভুলিয়ে দিয়েছে। মুসলমানদের জন্য নির্দেশ হল পাঁচ বেলা নামাজ পড়ো, খোদার সন্তুষ্টি এবং ভালোবাসার বশবর্তী হয়ে এই ইবাদতের ইবাদত করার নির্দেশ দেয়া হয়েছে, কিন্তু কার্যত পরিস্থিতি সম্পূর্ণ বিপরীত। এক আহমদি এই দৃষ্টিকোণ থেকে যখন অন্যদের উপর দৃষ্টিপাত করে বা অন্যদের দিকে তাকায়, তাকে সর্বপ্রথম নিজের অবস্থা খতিয়ে দেখতে হবে যে আমরা কি খোদার নির্দেশ অনুসারে আমাদের নামাজ পড়ছি, আদায় করছি, আমরা খোদার নির্দেশ অনুসারে নিজেদের ইবাদত করার চেষ্টা করছি কিনা। যদি তা না হয়ে থাকে তাহলে হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের এই দাবিকে আমরা অবজ্ঞা করছি যে তার আগমনের উদ্দেশ্য হল খোদার পবিত্র সত্তায় মানুষের ইমান দৃঢ় করা। তার আগমনের উদ্দেশ্য হল সত্যের যুগ পুনরায় ফিরিয়ে আনা। তার আগমনের বা তার আসার উদ্দেশ্য হল আকাশকে অর্থাৎ আধ্যাত্মিক জগৎকে পুনরায় পৃথিবীতে ফিরিয়ে আনা, অর্থাৎ আল্লাহর সাথে সুসম্পর্ক স্থাপন। নিশ্চয় আমাদের ইমান এবং আমাদের কর্মের ত্রুটির ফলে হযরত মসীহ মওউদ ইসলামের দাবি মিথ্যা সাব্যস্ত হবে না, কিন্তু আমরা সেই বরকত এবং সেই কল্যাণের ভাগী হব না যা তার আগমনের মাধ্যমে সূচিত হয়েছে। আমাদের ইমানের দাবি কেবল মৌখিক দাবি হবে, তাই সবার প্রত্যেকের পরস্পরের উপর দৃষ্টি রাখার পরিবর্তে যে তার ভিতর তার আমল কেমন, তার সে কি কাজ করছে, তার ভিতর কি দুর্বলতা আছে, এসব দেখার পরিবর্তে প্রত্যেক আহমদীর আত্মজিজ্ঞাসা করা উচিত। সে নিজে কি করছে, কতটা বয়সের অঙ্গীকার সে পালন করছে, কতটা হযরত মসীহ মওউদ ইসলামের প্রেরিত হওয়ার উদ্দেশ্য সে উদ্দেশ্য তার জীবনে বাস্তবায়িত হচ্ছে, কতটা সৎকর্ম বা নেক কর্মের উপর সে প্রতিষ্ঠিত, নিজের নৈতিক এবং চারিত্রিক অবস্থার সংশোধনের কতটা চেষ্টা সে নিজে করছে, কতটা নিজের অঙ্গীকার পালন করছে যে আমি ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেব। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম আমাদের সামনে বয়াতের দশটি শর্ত রেখে গেছেন, বলেছেন যদি আমার জামাতভুক্ত হতে চাও বা আমার জামাতভুক্ত আখ্যায়িত হতে চাও প্রকৃত অর্থে, তাহলে আমার সাথে তোমাদের দৃঢ় সম্পর্ক রাখতে হবে। আর এটি তখনই সম্ভব হবে যখন আমরা বয়াতের এই শর্তগুলো পুরোপুরি মেনে চলব। এগুলো বারবার স্মৃতি পড়ে জাগ্রত করব এবং যেন আমাদের ইমানের ফলে দৃঢ় হয় এবং চারিত্রিক অবস্থারও যেন সংশোধন এবং উন্নতি হয়। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে গভীর বেদনার সাথে জোরালোভাবে নসিহত করেছেন যে তোমরা যারা আমার সাথে আমার প্রতি আরোপিত হও, তোমরা যারা আমার সাথে সম্পর্কের দাবি করো, আমার সাথে বয়াতের দাবি করো, যদি আহমদীয়ত গ্রহণের পর তোমাদের মাঝে উল্লেখযোগ্য পরিবর্তন না আসে তাহলে তোমাদের এবং অমান্যকারীদের মাঝে কোনো পার্থক্য নেই। তাই আমাদের চেষ্টা করা উচিত যে আমাদের পুণ্যের বা নেকির মান যেন ততটা উন্নত হয় যে পর্যায়ে হযরত মসীহ মওউদ আমাদের দেখতে চেয়েছেন। বয়াতকারীদের হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিভিন্ন সময়ে কতক নসিহত করেছেন, তার কতক আমি আপনাদের সামনে তুলে ধরব। তিনি এক জায়গায় বলেন যে বয়াত প্রথাগত বয়াত লাভজনক হয় না, এমন বয়াতের ফলে লাভবান হওয়া কঠিন, অর্থাৎ এমন বয়াত করে খোদার ফজল এবং তার কৃপারাজির অংশ পাওয়া সম্ভব নয়, আর কেউ আর মানুষ নেয়ামতের উত্তরাধিকারী হয় না, যা সাধারণত আল্লাহ তাআলা বয়াতকারীর জন্য নির্ধারণ করে রেখেছেন। যদি কেবল প্রথাগত বয়াত হয়ে থাকে সেক্ষেত্রে এই কথা প্রযোজ্য। মুসলিম আসলাম বলছেন যে তখন বয়াত লাভজনক হয়ে থাকে যদি সে উন্নতি করতে করতে পুরো ভালোবাসার সাথে এবং আন্তরিকভাবে নিষ্ঠার সাথে যার হাতে বয়াত করেছে তার অংশ হয়ে যায়, আল্লাহর সাথে দৃঢ় সম্পর্ক স্থাপন করে। তিনি বলছেন যে সম্পর্ক দৃঢ় করা উত্তরোত্তর একান্ত আবশ্যক। যদি এই যদি সেই সন্ধানী সম্পর্ক দৃঢ় না করে, অর্থাৎ যে বয়াত করেছে সে যদি সম্পর্ক দৃঢ় না করে যারাতে বয়াত করেছে তার সাথে, আর এর জন্য যদি সচেষ্ট না হয় আল্লাহর সাথে সম্পর্ক এবং যারাতে বয়াত করেছে তার সাথে সম্পর্ক যদি দৃঢ় করার চেষ্টা না করে, তাহলে তার অভিযোগ এবং তার হাহুতাশ অর্থহীন। তখন এই অভিযোগ অর্থহীন যে আল্লাহ তাআলা নিয়ামত ভূষিত করছেন না, যে সমস্ত নিয়ামতের প্রতিশ্রুতি রয়েছে। ভালোবাসা এবং নিষ্ঠা এবং আন্তরিকতার সম্পর্ক যতটা সম্ভব উত্তরোত্তর বৃদ্ধি করা উচিত। মুর্শিদের রঙে রঙিন হওয়া আবশ্যক, অর্থাৎ যার হাতে বয়াত করেছে তার বৈশিষ্ট্য ধারণ করা একান্ত আবশ্যক। রীতিনীতি এবং বিশ্বাসের ক্ষেত্রে মুর্শিদের বা পীরের রঙে রঙিন হওয়া উচিত, তার বৈশিষ্ট্য ধারণ করা উচিত। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম আবার বলেন যে কাল ক্ষেপণ না করে সততা এবং ইবাদতের প্রতি আকৃষ্ট হওয়া উচিত। উদয়াস্ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজের হিসাব করা উচিত, সততা এবং ইবাদতের উন্নত মানে পৌঁছার চেষ্টা করো, উদয়াস্ত আত্মজিজ্ঞাসা করো যে তুমি কি অর্জন করেছ। তিনি আরো বলেন যে একথা ভেবো না যে বয়াত করলেই আল্লাহ সন্তুষ্ট হয়ে যান, এটি তো শুধু বাহিরের ছিলকাম, আসল প্রাণ বা সার তো ভিতরে। প্রকৃতির নিয়ম হল একটা বাহিরের খোলস বা ছিলকা হয়ে থাকে আর ভিতরে থাকে সার। ছিলকা বা খোলস কিছুই নয়, আসল জিনিস হল সার বা মগজ। অনেকে এমন হয়ে থাকে যাদের ভিতর সার বলতে কিছু থাকে না, কোন মগজ নেই, মুরগির নষ্ট ডিমের মতো, খালি ডিমের মতো, যাতে কুসুমও থাকে না আর সফেদিও থাকে না, কোনো কাজে আসে না, এগুলো পরিত্যক্ত বস্তুর মতো ছুঁড়ে ফেলে দেয়া হয়। অনুরূপভাবে এমন মানুষ যে বয়াত আনার দাবি করে, ঈমান আনার দাবি করে। এই উভয় কথার যদি সার মগজ তার ভিতর না থাকে, অর্থাৎ বয়াত এবং ঈমানের প্রকৃত মর্ম এবং তত্ত্ব যদি না বোঝে এবং কর্ম যদি দাবির সাথে সামঞ্জস্যপূর্ণ না হয়, তাহলে তাদের ভয় করা উচিত। একটি সময় আসবে সেই খালি ডিমের মতো সামান্য আঘাত লাগলেই চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এবং তাকে এটি ছুড়ে ফেলে দেয়া হবে। অনুরূপভাবে যারা বয়াত করার এবং ঈমান আনার দাবি করে, তাদের নিজেদের অবস্থা খতিয়ে দেখতে হবে যে আমি কি শুধু ছিলকা নাকি সার বলতে কিছু আছে। যতদিন পর্যন্ত মগজ এবং সার সৃষ্টি না হবে, ঈমান ভালোবাসা বিশ্বাস মুরিদ হওয়ার দাবি এবং মুসলমান হওয়ার দাবি অর্থহীন। সব কথা এসব ভ্রান্ত কথা যে আমি ঈমান এনেছি, আমার আপনার প্রতি ভালোবাসা আছে, আমি পূর্ণ এতায়াতকারী, আমি বয়াত করেছি, আমি বিশ্বাসগতভাবে আমার দৃঢ় বিশ্বাস আছে আর আমি সত্য মুসলমান, মুসলিম ইসলাম বলছেন যে এগুলো কেবল দাবি সর্বস্ব, এর বেশি কিছু নয়। তাই বয়াত করার পর ঈমান দৃঢ় হওয়া উচিত, ভালোবাসার ক্ষেত্রে উন্নতি হওয়া উচিত, আল্লাহর প্রতি ভালোবাসা সকল ভালোবাসার যেন ঊর্ধ্বে হয়, এই কথাই আল্লাহ তাআলা বলেছেন। এরপর খোদা প্রেমের কারণে, আল্লাহর প্রতি ভালোবাসার কারণে খোদার সবচেয়ে প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিও যেন ভালোবাসা থাকে, মসিহদের প্রতিও যেন ভালোবাসা থাকে, খেলাফতের প্রতি এবং পরস্পর একে অন্যের জন্য ভালোবাসা থাকা আবশ্যক। হযরত মসিহ মওউদ আবার বলছেন যে এতাত বা আনুগত্যের উন্নত মানে পৌঁছার চেষ্টা করো। এতাত এটি নয় যে খলিফা বা জামাতের ব্যবস্থাপনার কোন সিদ্ধান্ত যদি নিজের মন মতো হয় তাহলে ঠিক আছে, যা নিজের পছন্দসই হয় না, এর বিভিন্ন প্রকারের ব্যাখ্যা আরম্ভ করে আপত্তি আরম্ভ করা হয়। হুজুর বলছেন বয়াতের যদি দাবি করে থাকো তাহলে পূর্ণ আনুগত্য করা উচিত, পূর্ণ এতাত আবশ্যক। তাই বয়াতের দাবি আর ভালোবাসার দাবি আর মুরিদ হওয়ার ভক্ত হওয়ার দাবি এবং প্রকৃত ইসলাম অনুসরণ বা মুসলমান হওয়ার দাবি তখনই প্রকৃত দাবি গণ্য হবে যদি এই ঘোষণা করা হয় যে আজকে বয়াতের পর আমার আর নিজের কিছু নেই, বরং সবকিছু আল্লাহ তাআলার, সবকিছু আল্লাহর এবং আল্লাহর ধর্মের জন্য সবকিছু। এটি বয়াতের প্রকৃত উদ্দেশ্য। বয়াতের অর্থই হল নিজেকে বিক্রি করা। আরেক বন্ধুকে নসিহত করতে গিয়ে হযরত মসীহ ইসলাম বলেন যে স্মরণ রেখো, বয়াত করার পর নিজের ভিতর পবিত্র পরিবর্তন আনা আবশ্যক। বয়াতের পর যদি অবস্থায় পরিবর্তন না আনা হয় তাহলে এটি বয়াতের গুরুত্ব না বোঝারই প্রমাণ, অর্থাৎ তওবা এবং বয়াতকে তুচ্ছ দৃষ্টিতে দেখা। এটি শিশু খেলা নয়, বয়াত শিশুদের খেলাধুলা নয়। বয়াতের একটা দাবি আছে যা পূরণ করতে হয়, সত্যিকার অর্থে সেই বয়াত করে যার প্রথম জীবনের পর মৃত্যু এসে যায় বয়াতের পর, আর এক নতুন জীবনের সূচনা হয়। সকল বিষয়ে নিজের মাঝে পরিবর্তন আনতে হয় বয়াতের পর। আল্লাহ তাআলার অপার অনুগ্রহে হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের জামাতে আজও এমন নিষ্ঠাবান এবং নিবেদিত প্রাণ আহমদী রয়েছে যারা বয়াতের পর নিজেদের মাঝে পবিত্র পরিবর্তন আনে, আর মুসলিমরাও ও আহমদীরাও এই পরিবর্তনের কথা অবলীলায় স্বীকার করেন। বুর্কিনা ফাসোর আমাদের এক মুরব্বী সাহেব লেখেন, একবার দিনিয়া নামক স্থানে তিনি সফরে গিয়েছেন, জামাতি সফরে, আর এই জামাত মালির সীমান্তে অবস্থিত। এখানে জামাতের প্রচন্ড বিরোধিতা আছে, বিরোধিতা রয়েছে। সেখানেও ওহাবিদেরই ওহাবিরাই শক্তিশালী। সেখানে মসজিদের এক ইমাম বেদরাগি আকুবু সাহেব মুরব্বী সাহেবকে বলেছেন যে বিরোধিতা সত্ত্বেও মসজিদের ইমাম তিনি, কিন্তু তার মাঝে এতটা সততা রয়েছে, পাকিস্তানি মৌলবিদের মত নন যে সত্যকে স্বীকার করবেন না। তিনি বলেন যে বিরোধিতা সত্ত্বেও আমরা এই কথা স্বীকার করি যে এই গ্রামে তিনজন সর্বোত্তম মুসলমান আছেন, আর এই তিনজনই আমাদের জন্য আদর্শ, আর এই তিনজনেরই সম্পর্ক আহমদিয়া মুসলিম জামাতের সাথে। আল্লাহ তাআলা বিরোধীদের এই কথা বলতে বাধ্য করেছেন যে আল্লাহর বিশেষ কৃপায় আহমদিয়ত গ্রহণের পর মানুষের মাঝে পবিত্র পরিবর্তন, বাস্তব পরিবর্তন আসছে। বয়াতের প্রকৃত মর্ম বুঝে যারা বয়াত করে তারা অন্যদের জন্য আদর্শ স্থানীয় হয়ে যায়, আর এই আদর্শই তবলিগের ক্ষেত্রকে আরো বিস্তৃত করে। যদি তবলিগী ক্ষেত্র বিস্তৃত করতে হয় তাহলে আমাদের সকলকে এদেশের সর্বত্র এমন দৃষ্টান্ত দেখাতে হবে যার ফলে মানুষের দৃষ্টি এদিকে আকৃষ্ট হয়, আর এর ফলে তবলিগের ক্ষেত্র এবং ময়দান যেন বিস্তৃত হতে পারে। যেভাবে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলেছেন যে বলেছেন সেই উন্নত মান অর্জনের চেষ্টা করতে হবে যা যার তিনি আমাদের কাছে প্রত্যাশা রেখেছেন, আশা ব্যক্ত করেছেন। তিনি একজন প্রকৃত আহমদীর মান কেমন হওয়া উচিত তা বর্ণনা করতে গিয়ে এক জায়গায় লিখেছেন যে মানুষের অবস্থা এমন হওয়া উচিত যে ফেরেশতাও যেন তার সাথে মুসাফা এবং করমর্দন করে। আমাদের বয়াতের ফলে এই বৈশিষ্ট্য সৃষ্টি হওয়া উচিত। যদি বয়াত করে থাকে সবার মাঝে বৈশিষ্ট্য সৃষ্টি হওয়া উচিত, খোদার ভয় এবং তার প্রতাপ যেন হৃদয়ের উপর ছেয়ে থাকে যার ফলে পাপ দূরীভূত হতে পারে। তিনি আরো বলেন যে দুনিয়ার কীটদের মতো যদি জীবনযাপন করো তাহলে বয়াতে তাহলে আমার হাতে তওবা করে কোনো লাভ নেই। আমার হাতে তওবা করা এক মৃত্যু চায়, যেন নতুন জীবনে তোমরা তোমাদের নবজন্ম হতে পারে। যদি বয়াত আন্তরিক হয়ে আন্তরিক না হয় তাহলে এর কোনো সুফল আসবে না। আমার হাতে বয়াত পর আল্লাহ আন্তরিক অঙ্গীকার চান যে আমাকে আন্তরিক ভাবে গ্রহণ করে গফুরুর রহিম খোদা তার পাপ ক্ষমা করে দেন, আর সে সদ্যজাত শিশুর মতো হয়ে যায়, তখন ফেরেশতা তার হেফাজত করে। তো এই হলো তওবার মান, এই হলো পবিত্র পরিবর্তন যা আমাদের সবার জীবনে আসা উচিত। এরপর হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম বলেন যে জামাতভুক্ত হয়ে তোমাদের সত্তা যেন ভিন্ন হয়, তোমরা সম্পূর্ণ ভিন্ন জীবন যাপনকারী মানুষ হয়ে যাও, যা পূর্বে ছিলে তা যেন না থাকো। তিনি অন্যত্র বলেন বয়াতের মর্ম এবং তত্ত্ব পুরোপুরি অনুধাবন করা উচিত, এর উপর প্রতিষ্ঠিত থাকা উচিত। বয়াতের প্রকৃত মর্ম এবং তত্ত্ব হল বয়াতকারীর মাঝে প্রকৃত পরিবর্তন এবং খোদাভীতি সৃষ্টি করা উচিত। আসল উদ্দেশ্য বুঝে জীবনে একে পবিত্র দৃষ্টান্ত স্থাপন করে দেখানো উচিত। যদি এটি না হয় বয়াত করে কোনো লাভ নেই, বরং এমন বয়াত তার জন্য বর্ধিত আজাবের কারণ হবে, কেননা অঙ্গীকার করে জেনে শুনে পরিকল্পিতভাবে অবাধ্য হওয়া এটি অনেক ভয়াবহ বিষয়। তিনি অন্যত্র বলেন যে বায়াত করার অর্থ হল বায়াতের প্রকৃত অর্থ মর্ম তত্ত্ব বোঝা। এক ব্যক্তি সামনাসামনি বসে হাতে হাত রেখে বয়াত করে, কিন্তু যদি প্রকৃত উদ্দেশ্য না বোঝে বা যদি সে ভ্রুক্ষেপহীন হয় তাহলে এমন ব্যক্তির বয়াত অর্থহীন। হাতে হাত রেখে বয়াত করার পর যদি না উদ্দেশ্য অনুধাবন না করে তাহলে অর্থহীন, এই বয়াতের আল্লাহর দৃষ্টিতে কোনো অর্থ নেই। কিন্তু দ্বিতীয় ব্যক্তি যে সহস্র মাইল দূরে বসে নিষ্ঠার সাথে বয়াতের প্রকৃত উদ্দেশ্যকে দৃষ্টিতে রেখে বয়াত করে, দ্বিতীয় ব্যক্তি হাতে হাত রেখে বয়াত করেনি, সহস্র মাইল দূরে বসবাস করছে কিন্তু বয়াতের প্রকৃত উদ্দেশ্য অনুধাবন করেছে, বুঝেছে। এরপরে এই অঙ্গীকারের উপর প্রতিষ্ঠিত থেকে নিজের কার্যত নিজের যদি সংশোধন করে তাহলে সে সামনাসামনি বসে যে বয়াত করে তার তুলনায় অনেক হাজার গুণ সহস্র গুণ উত্তম। তো এটি হল বয়াতের উদ্দেশ্য এবং তার আগমনের উদ্দেশ্য বাস্তবায়ন। বয়াতের প্রকৃত অর্থ মর্ম তত্ত্ব বোঝা অনুধাবন করার প্রয়োজন রয়েছে। বয়াতের প্রকৃত উদ্দেশ্য এবং মর্ম তখন মানুষ উপলব্ধি করবে যখন মসীহ মাদের উল্লেখিত বয়াতের দশটি শর্তের উপর সে প্রতিষ্ঠিত থাকবে এবং বয়সের শর্ত অনুসারে জীবন যাপন করবে। আমি এখন একটি দৃষ্টান্ত দিয়েছি যে কিভাবে আফ্রিকার প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী মানুষ বয়সের পর নিজ নিজ পরিবেশে অন্যের জন্য অনুকরণীয় আদর্শ প্রমাণিত হচ্ছেন। বিরোধীরাও বলতে বাধ্য হচ্ছে যদি প্রকৃত মুসলমান দেখতে হয় তাহলে আহমদীদের দেখো। তো এই দৃষ্টান্ত আমাদের স্থাপন করতে হবে, এমন আদর্শ আমাদের হতে হবে। নতুন বয়াতকারীদের আরো কিছু দৃষ্টান্ত আমি আপনাদের সামনে উপস্থাপন করব। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের হাতে বয়াতের শর্তাবলীর একটি হল তার সাথে ভ্রাতৃত্ববোধ এবং ভালোবাসার যে সম্পর্ক তার সমস্ত জাগতিক সম্পর্কের তুলনায় যেন উন্নত হয়। আজও সুদূরের দেশে বসবাসকারী মানুষ এটি প্রকাশ করে থাকেন, সেখানেও যখন সুযোগ পায় তারা এটি প্রকাশ করে। দেখুন আল্লাহ তাআলা তাদের হৃদয়কে কিভাবে মানে পরিপূর্ণ করেছেন। রাশিয়ায় বয়াতকারী বন্ধুদের আল্লাহ তাআলা ঈমান এবং আন্তরিকতায় অসাধারণ ভাবে সমৃদ্ধ করেছেন, এগিয়ে যাচ্ছে। এদের কয়েকজন গত বছর কাদিয়ানের জলসায় অংশগ্রহণ করেছেন, ফিরে আসার পর বা স্বদেশে ফিরে যাওয়ার পর তারা যেই অভিজ্ঞতার কথা লিখে পাঠিয়েছেন নিজেদের, একজন লিখে পাঠিয়েছেন যে এই পবিত্র স্থান সম্পর্কে বই পুস্তকে পড়েছি আর টেলিভিশনে দেখেছি, কিন্তু আমরা যখন সেই জমিতে পা রাখলাম তখন হযরত মসীহ মওউদের যুগে সেই যে পরিবেশ বিরাজ করত তা আমাদের উপর ছেয়ে যায়। এখানে নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া অত্যন্ত আরামদায়ক, মানুষ দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সবকিছুর ব্যাপারে উদাসীন হয়ে যায়, এমনকি মানুষ আল্লাহর ইবাদতে পুরোপুরি হারিয়ে যায়। আমরা সব কিছু যা সেখানে দেখেছি এবং অনুভব করেছি তা ভাষায় বর্ণনা করা কঠিন। আরেক বন্ধু লিখেছেন আল্লাহ তাআলার অপার কৃপায় কাদিয়ান গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুসারে শেষ যুগের মাহদী আলাইহিসসালাতু ওয়াসসালামকে সালাম পৌঁছানোর আমার সুযোগ হয়েছে। আমি প্রথমবার আহমদিয়া মসজিদ থেকে আজানের আওয়াজ শুনেছি। রাশিয়াতেও বিধি নিষেধ আছে যে কারণে আজান দেয়া যায় না। আমি আমার আসবাবপত্র জিনিসপত্র তাড়াতাড়ি রেখে উজু করে ভাবতে ভাবতে মসজিদ যাই যে এটি হযরত মসীহ মওউদের মসজিদ। দুই রাকাত নামাজ পড়ে একজন আহমদী ভাইকে জিজ্ঞেস করি যে এটি কি ইমাম মাহদী আলাইহিস সালামের মসজিদ। তিনি বললেন যে না, এটি দারুল আনোয়ারের মসজিদ। আমি কিছুটা দুঃখ ভারাক্রান্ত হয়ে আমার ভাইদের কাছে গিয়ে তাদেরকে অবহিত করি। যাই হোক, আমরা ফজরের নামাজ এই মসজিদেই পড়লাম। এরপর হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের মাজারে গিয়ে দোয়া করলাম। তখন আমি আল্লাহর দরবারে কৃতজ্ঞতার এমন আবেগে পরিপূর্ণ ছিলাম যা ভাষায় আমি বর্ণনা করতে পারবো না। এরপর আমরা কাদিয়ানে সর্বত্র ঘোরাফেরা করেছি, মুহাম্মদ ইসলামের মসজিদ, বাইতুল ফিকের, বাইতুল দোয়া এবং সেই ঘর যেখানে হযরত ইমাম ইসলামের জন্ম হয়েছে এবং অবস্থান করেছেন, যেখানে তিনি রোজা রেখেছেন, মসজিদ একই সাথে মসজিদ নূরেও যাই, এই সকল স্থানে দোয়ার সুযোগ হয়। আমার উপর এমন অবস্থা বিরাজ করে যা ভাষায় বর্ণনা দিয়ে আমার মাথা যেন ঘুরে যায়। আমরা সকল গুরুত্বপূর্ণ স্থানে যাই আর এই কারণে আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করি। তো এমন মানুষ যারা পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, অনেকে এমন আছেন যারা এই সুযোগ পাননি কাদিয়ান যাওয়ার, কিন্তু নিষ্ঠা ও আন্তরিকতায় এরা পরিপূর্ণ। এদের পত্র চিঠিপত্র যখন আসে তাদের নিষ্ঠা তাদের আন্তরিকতা দেখে আশ্চর্য হতে হয়। নিজেদের জাগতিক অভাব অনটনের তুলনায় তারা আধ্যাত্মিকতা নিয়ে বেশি চিন্তিত। সম্প্রতি যখন আমি সিঙ্গাপুর যাই সেখানে ইন্দোনেশিয়ার অনেক আহমদি এসেছিলেন, দীর্ঘ দূরত্ব অতিক্রম করে এসেছেন তারা। তাদের কত কেমনও এসেছেন যাদের কাছে পথ খরচের পয়সা ছিল না, সামান্য জমি বা জায়গা যা ছিল সম্পত্তি বিক্রি করে টাকা একত্রিত করেছেন এবং সিঙ্গাপুর পৌঁছেছেন তারা। তারা শুধু জাগতিক চাহিদা পূরণের জন্য দোয়া চাননি, বরং তারা এই দোয়া চাইতেন চান যে দোয়া করুন বাচ্চারা যেন ধার্মিক হয়ে যায় আর যে নিয়ামত আমরা পেয়েছি তা যেন নষ্ট না হয়, হারিয়ে না যায়। এটি পুরো নরনারীর আবেগ এবং আন্তরিকতা আমি দেখেছি। খেলাফতের প্রতি তাদের ভালোবাসা অসাধারণ, সেই ভালোবাসা এবং ভ্রাতৃত্বের বহিঃপ্রকাশ আমি দেখেছি যা সম্পূর্ণভাবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ছিল। আরেকটি দৃষ্টান্ত আমি তুলে ধরছি, ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেওয়ার দৃষ্টান্ত এটি আর ভ্রাতৃত্ব বোধের বহির প্রকাশ। ফ্রান্সের আমির সাহেব লেখেন যে একজন নতুন বয়াতকারী আব্দুল আজিজ সাহেব গত 3-4 বছর চাকরির সন্ধানে ছিলেন, তখন তাকে জানানো হলো যে জুন মাসের শেষের দিকে জার্মানির বার্ষিক জলসা হচ্ছে, এই জলসায় খলিফাতুল মসীহ অংশগ্রহণ করবেন। তিনি বলেন যে আমি সকল মূল্যে এই জলসায় অংশগ্রহণ করব। সাক্ষাতের খলিফাতুল মসীহর সাথে তার সাক্ষাতের প্রবল বাসনা ছিল। দোসরা জুন যখন তার সাথে পুনরায় যোগাযোগ করা হয় জার্মানি যাওয়ার জন্য, তিনি বলেন যে আজই একটা চাকরি পেয়েছে, যদি প্রথম দিকে 4 দিন অনুপস্থিত থাকেন তাহলে চাকরি তাৎক্ষণিকভাবে চাকরি চলে যাওয়ার সমূহ আশঙ্কা দেখা দেবে। নতুন বয়াতকারী আর আজকের পৃথিবীর যে অবস্থা আপনারা জানেন, বিশেষ করে ইউরোপের অবস্থা এমন যে সেখানে চাকরি পাওয়া কঠিন, লক্ষ লক্ষ মানুষ কর্মহীন বেকার, কিন্তু তা সত্ত্বেও ইনি বললেন যে যাই হোক না কেন তিনি জলসা সালানায় যাবেন, চাকরি যদি চলে যায় যাক, আমি খলিফাতুল মসীহর সাথে সাক্ষাতের জন্য অবশ্যই যাবো। আলহামদুলিল্লাহ তিনি জলসায় অংশগ্রহণ করেছেন আর এরপর হাতে বয়াতের সুযোগ নিয়েছেন। এরপর মালি থেকে আমাদের মোবাল্লিগ লেখেন যে আমাদের এলাকা অঞ্চলের একজন নতুন বয়াতকারী আদম কুলু বলি এক কোম্পানিতে চাকরি করেন, একদিন খোদামুল আহমদিয়ার মিটিং এর জন্য তাকে ডাকা হয়। ঠিক তখনই তার কোম্পানির অনেক গুরুত্বপূর্ণ মিটিং ছিল, এই মিটিং এর ধরন এবং প্রকৃতি এমন ছিল যে যদি তাতে অংশগ্রহণ না করতেন তাহলে চাকরি থেকে বহিষ্কৃত হওয়ার আশঙ্কা ছিল, কিন্তু তিনি এর ভ্রুক্ষেপ করেননি, জামাতি মিটিং এ অংশগ্রহণ করেন। জামাতি মিটিং এর মিটিং শেষ হওয়ার পর কোম্পানির মিটিং এ যখন তিনি যান তখন অনেক বিলম্ব হয়ে যায়, আশঙ্কা এটি ছিল যে কোম্পানির মালিক ক্রোধান্বিত রাগান্বিত হবে, কিন্তু ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেওয়ার কারণে তার মালিক অসন্তুষ্ট তো হননি, বরং তার কাজে সন্তুষ্ট হন এবং পুরস্কার স্বরূপ তাকে একটা মোটরসাইকেল দেন। এই নতুন বয়াতকারীর কথার উপর দৃঢ় বিশ্বাস আছে যে পুরস্কার তিনি পেয়েছেন আহমদীয়তের কল্যাণে। তার আন্তরিকতা ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেওয়ার অঙ্গীকার পূর্ণ করেছেন, আল্লাহ তাকে পুরস্কৃত করেছেন। এখানেও জলসায় অনেকের সাথে আমার দেখা হয়েছে, দু একজনকে আমি জানি যারা ফিজির অধিবাসে নতুন চাকরি ছিল, ছেড়ে এসে গেছেন জলসায় অংশগ্রহণের জন্য। কিন্তু এখানে অনেকে এমন আছে যারা নিজেদের চাকরি বা ব্যবসা বা কোনো কারণে, অথচ চাকরির বিষয় ছিল না, কোনো কারণে তারা জলসায় অংশগ্রহণ করেনি, অথচ তাদের জলসায় অবশ্যই অংশগ্রহণ করা উচিত ছিল। এরপর দূরের কোন দেশের এক আহমদের আন্তরিকতার এক দৃষ্টান্ত দেখুন, ধর্মীয় জ্ঞান অর্জনের কত প্রবল বাসনা ছিল তার মাঝে। আল্লাহ তাআলা তাকে দেখুন কিভাবে পুরস্কৃত করেছেন। আইভরি কোস্ট থেকে ওমর সাঙ্গারি সাহেব লিখছেন যে বয়াতের পর, আহমদিয়ত গ্রহণের পর আল্লাহ তাআলা আমাকে দোয়া গৃহীত হওয়া এবং ইমাম মাহদির সত্যতার অনেক নিদর্শন দেখিয়েছেন এবং প্রতিদিন দেখাচ্ছেন। এটি হযরত মুসলিম ইসলাম বলেছেন। তিনি বলেছেন, আমার প্রেরিত হওয়ার উদ্দেশ্য হল আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন। তিনি বলেন যে এর ফলে আমার ইমান দৃঢ়তর হচ্ছে। আইভরি কোস্টে জলসা চালানোর দিন ঘনিয়ে এসেছিল। আমার আর্থিক অবস্থা এমন ছিল যে জলসা অংশগ্রহণের জন্য আমার কাছে ভাড়া ছিল না, পাথেয় ছিল না। আমি আল্লাহর কাছে দোয়া করে যে হে আল্লাহ, তোমার মা দিশত্ব আর তার প্রতিষ্ঠিত জলসায় আমাকে অংশগ্রহণ করতেই হবে। জলসার গুরুত্ব দেখুন এদের দৃষ্টিতে কত বেশি, আর আপনারা সবাই নিজেদের ইমানকে খতিয়ে দেখুন। ইমাম মাদের সত্যতার লক্ষণ স্বরূপ তোমার পক্ষ থেকে আমার জন্য পাথেয় পথ খরচের ব্যবস্থা করো। পরের দিন গায়ের আহমদী বন্ধু আমার সাথে জলসায় যাওয়ার বাসনা ব্যক্ত করেন। জলসায় আগমনকারী কাফেলার ব্যবস্থাপকদের কাছে আমার নাম এবং তার নাম লিখিয়ে দিই। জলসার মাত্র দুদিন বাকি ছিল, কিন্তু জলসায় যাওয়ার জন্য ভাড়া ছিল না, পাথেয় ছিল না। তিনি বলেন, আমার দোয়া অব্যাহত ছিল। দোয়া চলাকালে পার্শ্ববর্তী গ্রামে আমাকে যেতে হয়। সেখানে এক ব্যক্তির সাথে আমার সাক্ষাৎ হয় এবং তিনি বলেন, আমি গতকাল থেকে আপনার অপেক্ষা করছি। তিনি আমার হাতে 20,000 ফ্রাঙ্ক ধরিয়ে দেন আর বলেন, এটি আপনার জন্য। আল্লাহ তাআলা দ্বিতীয় ব্যক্তির হৃদয়ে এই প্রেরণা সঞ্চার করেন যে তুমি তাকে সাহায্য করো আর্থিকভাবে। তিনি বলেন, আমি টাকা নিয়ে আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করি আর এই টাকা থেকে 16,000 ফ্রাঙ্ক দুই ব্যক্তির ভাড়া হিসাবে হস্তান্তর করি এবং 4,000 সফর পথ খরচের জন্য রেখে দেই। এই হল খোদার ফজল এবং কৃপা, যা অবশ্যই তাদের ইমান বৃদ্ধির কারণ হয়েছে, তার ইমান বৃদ্ধির কারণ হয়েছে যেভাবে তিনি নিজেই লিখেছেন। বয়সের পর সেই পরিবর্তন এসেছে যা বস্তু জগতের পরিবর্তে আল্লাহর দিকে মনোযোগ নিবদ্ধ করার ব্যাপারে অনুপ্রাণিত করেছে। কোন মানুষের কাছে যাননি, দোয়ারত ছিলেন। আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন এবং তার ইচ্ছা পূর্ণ হয়েছে, তার বাসনা পূর্ণ হয়েছে। এমন ইমানে সমৃদ্ধ মানুষের হৃদয়ে কিভাবে সন্দেহ সৃষ্টি করা যেতে পারে যে নাউজুবিল্লাহ আহমদিয়ত মিথ্যা বা আল্লাহর কোন সত্তাই নেই? এমন সন্দেহ সৃষ্টি করা সম্ভব নয়। এরা অবশ্যই ইমানে দৃঢ় হয়। তাদের ভবিষ্যৎ প্রজন্মকে তারা যখন এগুলো শোনাবে, ভবিষ্যৎ প্রজন্মের ইমানও দৃঢ় হবে, এর ফলে পরবর্তী প্রজন্মের ইমানও দৃঢ় হবে। হযরত মুসা সাঞ্জি ভাই বলেছেন, আহমদীদের নিজেদের মাঝে পবিত্র পরিবর্তন আনো এবং আল্লাহ এবং রসুলের নির্দেশ মেনে চলো, তাহলে প্রকৃত ইমান কি তা বোঝা যাবে। ইউরোপে বসবাসকারী এক মেয়ের ঘটনা আমি শোনাব, দেখুন কিভাবে আল্লাহ তাআলা তাকে নিজ ইমান অক্ষুণ্ণ এবং অটুট রাখার ব্যাপারে সাহায্য করেছেন এবং পুরস্কৃত করেছেন। সুইজারল্যান্ডের মোবালেগিন চার সাহেব লিখেছেন, এক যুবতী মেয়ে যে প্রফেশনাল পড়ালেখায় রত ছিল, এর জন্য দুদিন তাকে কলেজ যেতে হতো, সপ্তাহে 3 দিন একটি ফার্মে কাজ শিখতে হতো। সেই মেয়ে সেই ফার্মে একা মুসলমান ছিল, ফার্ম তাকে নামাজ পড়ার সুযোগ সুবিধা দিয়েছে। এই ফার্মে যখন পড়ালেখা আরম্ভ করে হঠাৎ করে ফার্মের অসাধারণ লাভ হয়, নতুন নতুন গ্রাহক পায়, অতি স্বল্প সময়ে ফার্ম দুটো নতুন বিল্ডিং এবং অনেক নতুন কর্মী চাকরিতে নিয়োজিত করতে হয়। যে কলেজে মেয়ে যেত সেই কলেজে একটা ক্রীড়ারও একটা পিরিয়ড ছিল সুইমিং এর বা সাঁতারের, তাকে সাঁতারের জন্য জোর দেওয়া হয়। সেই ঘন্টায় মেয়ে বলে যে না, আমি ছেলেদের সাথে সাঁতার কাটতে পারে না। হ্যাঁ, পৃথক যদি ব্যবস্থা থাকে তা করা যাবে। স্কুলের ব্যবস্থাপকদের পক্ষ থেকে চাপ বাড়তে থাকে, কলেজ ব্যবস্থাপকদের চাপের সামনে নতি স্বীকার করেনি। স্কুল সেই ফার্মে অভিযোগ করে, ফার্মের পক্ষ থেকে সেই মেয়ের উপর চাপ পড়ে যে এটি কলেজের পড়ালেখার অংশ, তুমি যদি না করো তাহলে চাকরি থেকে তোমাদেরকে আমরা তোমাকে আমরা বহিষ্কার করব। সেই মেয়ে নিজে মায়ের উপর প্রতিষ্ঠিত ছিলেন, তিনি বলেন যে যা ইচ্ছা করো, আমি ছেলেদের সাথে সাঁতার কাটতে পারি না। যাই হোক, তারা কঠোর থেকে কঠোরতর হতে থাকে। সেই মেয়ে বিরক্ত হয়ে নিজেই ফার্মকে চিঠি পাঠিয়ে দেয়, কোম্পানিকে চিঠি পাঠিয়ে দেয় যে আমি চাকরি জারি রাখতে পারবো না, কলেজ ছেড়ে প্রাইভেট কলেজে ভর্তি হন তিনি। ফার্ম ছেড়ে দেওয়ার পর আল্লাহ তালা অদ্ভুত কুদরত বা শক্তি প্রদর্শন করেছেন, যে ফার্ম লাভের দিকে যাচ্ছিল তাদের ক্ষতি হওয়া আরম্ভ হয়, আর ব্যবসা ক্রমশ তাদের ক্ষতির দিকে যেতে থাকে। মানুষকে চাকরি থেকে বের করতে হয়, অবশ্যই ক্ষতির কারণ তারা অন্বেষণ করতে থাকে। ফার্মের এমডি প্রকাশ্যে কথা স্বীকার করে যে কোন নিষ্পাপ নিরীহ ব্যক্তির অভিশাপ লেগেছে। সেই কোম্পানির কোন ব্যক্তি মেয়েকে ইমেল করেছে আর লিখেছে, তুমি যখন এই ফার্ম বা কোম্পানি ছেড়ে দিয়েছ, বেশ কিছুদিন পর্যন্ত তুমি আলোচনার বিষয়বস্তু ছিলে, এরপর কখনো তোমার আর উল্লেখ হয়নি। যেদিন এমডি কথা বলেছে যে কোন নিষ্পাপ নিরীহ ব্যক্তির অভিশাপ লেগেছে কোম্পানির উপর, তুমি পুনরায় আলোচনার বিষয়বস্তুতে ফিরে এসেছ। সবার ধারণা যে সেই নিষ্পাপ নিরীহ ব্যক্তি তুমি, যার উপর এই কোম্পানি অত্যাচার করেছিল। এই কোম্পানির যে ম্যানেজার ছিল সে মেয়েকে অনেক বিরক্ত করেছিল, সেই ম্যানেজারকে কোম্পানি বের করে দেয়। এমএর উপর খোদা কৃপা করেন, তিনি প্রাইভেট কলেজে পড়েন, ভালো নাম্বারে পাশ করেছেন, পড়ালেখাও শেষ করেছেন। খোদার সন্তুষ্টিকে এমএ প্রাধান্য দিয়েছেন। জাগতিক কামনা বাসনাও তার আল্লাহ তালা পূর্ণ করেছেন। আমাদের মেয়েদের জন্য শিখার বিষয় আছে, ধর্মকে জাগতিকতার উপরে প্রাধান্য দেন, আল্লাহ সন্তুষ্টিকে প্রাধান্য দেন, তাহলে খোদা নিজেই কৃপা ধন্য করেন। এখানকার সবকিছু অন্ধ অনুকরণ করা আবশ্যক নয়, যে কোম্পানি যা বলেছে তাই মানতে হবে। এদের যে ভালো দিকগুলো আছে তা অনুকরণ করুন, যুবকদের যুবতীদের স্মরণ রাখতে হবে। এদের যে মন্দ দিক আছে সেগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করুন। সাঁতার কাটা মেয়েদের জন্য ছেলেদের জন্য নিষিদ্ধ নয়, অবশ্যই করুন, কিন্তু মেয়েরা মেয়েদের সাথে সাঁতার কাটবে। আর সাঁতার জানা ভালো কথা, সবার সাঁতার কাটতে জানা উচিত। মেয়েরা আজকাল এই দেশে সাঁতার উপর জোর দেয়। আমাদের দাদি আমাকে বলতেন যে সে যুগে সুইমিং পুল ছিল না, নদীতে সাঁতার কাটত মানুষ, খুব ভালো সাঁতার কাটতেন তিনি। 100 বছর পুরনো কথা, তখন তিনি সাঁতার কাটতেন আর স্রোতের প্রতিকূলে তিনি ভালো সাঁতার কাটতেন। তো আমাদের মহিলারা সাঁতার কাটে এবং সাঁতার কাটতে জানা উচিত, কিন্তু এমন ব্যবস্থা করুন প্রশাসকদের বলে, ব্যবস্থাপকদের বলে যে মেয়েরা যখন সাঁতার কাটে তখন যেন শুধু মেয়েরা সাঁতার কাটে, আর এটি সম্ভব, চেষ্টা করলে হয়ে যায়। ইউরোপে কয়েক জায়গায় আমি দেখেছি, একজন অত্যন্ত নিবেদিত প্রাণ নিষ্ঠাবান আহমদি বন্ধুকে গানায় সাধুবাদ জানানো হয়েছে, যিনি গানা হাইকোর্টের একজন জাজ এবং বিচারপতি সাইদ কাকু। অ্যাপিল কোর্টে তাকে জাজ নিযুক্ত করা হয়েছে। গানা বার অ্যাসোসিয়েশন তার সম্মানে একটা সাইটেশন উপস্থাপন করেছে, লিখেছে, যদিও আপনি মানুষ ভুল করতেই পারে, কিন্তু আপনি কোন প্রকারের দুর্নীতির আশ্রয় নেননি, সিদ্ধান্তের পর আপনি কৃতজ্ঞতার উপহার বা তোফানেও পছন্দ করে না। আপনার ব্যক্তিত্বে দুর্নীতির নামগন্ধনে গানা বার অ্যাসোসিয়েশন আপনাকে ইমানদার, পরিশ্রমী এবং ইনকরাপ্টেবল জাজ, অর্থাৎ এমন জাজ যাকে দ্বারা দুর্নীতি করানো যায় না, ইনকরাপ্টেবল জাজ আখ্যা দিয়েছে। মসিহ মাদ বয়াতের পর এই বিপ্লব এসেছে। পাকিস্তানের জাজদেরকে দেখুন, একটি সিদ্ধান্ত করার পর মৌলভীদের ভয়ে সেটি তারা পাল্টে দেয়। জামাতের নির্যাতিতদের পক্ষে বেশ কয়েকটি এমন সিদ্ধান্ত রায় দিয়েছে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট, এরপর তারা আবার সেটি পাল্টে দিয়েছে। তো এই সম্মান আর জামাতে আহমদিয়ারই জামাতে আহমদিয়ায় পাচ্ছে এবং প্রত্যেক আহমদের চেষ্টা করা উচিত এই সম্মান যেন অক্ষুণ্ণ থাকে, কেউ যেন আহমদের বিরুদ্ধে অঙ্গুলি ইশারা করতে না পারে। হযরত মসিহ মাসলামের হাতে বয়াতের শর্তাবলীর একটি শর্ত হল খোদা প্রদত্ত শক্তি দ্বারা মানব জাতির কল্যাণ করো। আহমদের পক্ষ থেকে এ কথা কিভাবে স্বীকার করা হয়েছে তার একটি দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরছি। সেরালিওনের প্রেসিডেন্ট আহমদিয়া মুসলিম জামাত সেরালিওনের 52তম জলসা সালানায় বক্তব্য রাখতে গিয়ে বলেন যে, আমি একান্ত আনন্দিত, আমি জামাতে আহমদিয়ার জলসায় না বরং জাতীয় একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশগ্রহণ করছি। এখানে জামাতে আহমদিয়ার দেশ এবং জাতির সেবার মূল্যায়ন এবং সাধুবাদ জানানোর জন্য এসেছি, আর রাষ্ট্রের কর্ণধার হিসাবে জামাতে আহমদিয়া সরকার, জামাতে আহমদিয়ার সরকার এবং দেশের জনসাধারণের হৃদয়ে যে কত সম্মান রয়েছে তাও জানাতে এসেছে। জামাতে আহমদিয়ার মোটো ভালোবাসা সবার জন্য, ঘৃণা কারোর জন্য নয়। জামাতে আহমদিয়া বছর পর বছর এটি শুধু মৌখিক দাবি করছে না বরং কার্যত এটি প্রমাণ করে দেখাচ্ছে। জামাতে আহমদিয়ার লোকদের, জামাতে আহমদিয়ার জনসাধারণের প্রতি ভালোবাসারই প্রমাণ যে দেশকে শিক্ষায় সুশিক্ষিত করছে, দেশের সকল কোণে স্কুল খুলে রেখেছে, ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের দেশের নাগরিকরা জামাতের স্কুল থেকে লাভবান হচ্ছে। ঘৃণা কারো জন্য নয়ের বাস্তব প্রমাণ স্বরূপ জামাত মানুষের স্বাস্থ্যের জন্য হাসপাতাল খুলে রেখেছে, সকল প্রকারের মানুষ রং ধর্মবর্ণ নির্বিশেষে জামাতের হাসপাতাল থেকে লাভবান হচ্ছে, জামাতের বড় মনে হওয়ার পরিচয়। আমি মনে করি আমাদের সবার উচিত আপনাদের সহযোগিতা করা এবং সকল বিষয়ে আপনাদের সাহায্য করা। আমি জামাতের প্রেসিডেন্ট হিসাবে এখানে এসেছি আপনাদের প্রতিটি সেবার জন্য মোবারকবাদ জানাতে আর একথা বলার জন্য এসেছি যা আপনারা যে দীর্ঘদিন খেদমত করছেন এর জন্য আমি এবং আমাদের দেশ আপনাদের প্রতি আনন্দিত এবং আপনাদের প্রতি কৃতজ্ঞ। আরবের তেলের ডলার সমৃদ্ধ দেশ তো এখানে আসেনি, কিন্তু জামাতের সেখানে প্রভাব বাড়ছে, তাই এটি দেখে কোন কোন সরকারের প্রতিনিধিরাও সেখানে যাচ্ছে যে আমরা তোমাদের জন্য স্কুল খুলব, হাসপাতালও খুলব, কলেজও খুলব, সাহায্য করব ইত্যাদি ইত্যাদি। আল্লাহ এদের ন্যায় বিচারের চোখকে মুক্ত রাখুন, তারা যেন কখনো বেইনসাফি না করে, অন্যায় না করে, এটি আমার দোয়া। এরপর আল্লাহ এবং রসুলের কথা সম্পূর্ণভাবে 100% মেনে চলার কথা ও আহমদিরা যেভাবে স্বীকার করেছেন সে সম্পর্কে মন্তব্য শুনুন। সেরিলিয়ান পিপলস পার্টির সাবেক ন্যাশনাল চেয়ারম্যান আলহাজা তার বক্তৃতায় জামাতে আহমদিয়ার 52তম জলসা সালানা উপলক্ষে নিজের মতামত ব্যক্ত করতে গিয়ে বলেন যে, আমি ইউকে এর জলসা সালানায়ও বেশ কয়েকবার অংশগ্রহণ করেছি, সেখানে মানুষের উন্নত গুণাবলী এবং ইসলামী শিক্ষার উপরে যে তারা কিভাবে প্রতিষ্ঠিত সেই সম্পর্কে অবহিত। আমি সবকিছু দেখে ধারণা এটি করেছি যে ইসলামের ভবিষ্যৎ আহমদিয়া মুসলিম জামাতের মাধ্যমে উজ্জ্বল হবে বা নিশ্চিত হবে, একথার প্রমাণ আমরা দেখছি। তিনি বলেন, আহমদিয়াত ভুক্ত না হতে পারলেও আমাদের জ্ঞানের স্বল্পতার কারণে জামাতের উন্নতি এবং জামাতের শিক্ষা সম্পর্কে অন্তত পক্ষে ভ্রান্ত কথা তো বলা উচিত নয়। এই জলসার থিম এবং জলসা গায়ে লাগানো পোস্টার দেখুন, এই সমস্ত লেখা থেকে এটি স্পষ্ট হয়ে যায় যে যদি কেউ রসুল্লাহর সাথে প্রকৃত ভালোবাসা রাখে তা জামাত আহমদিয়াই আমি এই কথা প্রকাশ্যে বলবো, দ্বার্থহীন কণ্ঠে বলবো, যে জলসা সালানে অংশগ্রহণ করবে সেই কথা স্বীকার না করে পারবে না যে ইসলামের উজ্জ্বল ভবিষ্যৎ জামাত আহমদিয়ার হাতে। তো এই হলো জামাত আহমদিয়ার সৌন্দর্য, আর এটি হওয়া উচিত। অমুসলিমরা বা আহমদিরা যেন স্বীকার করতে পারে যে প্রকৃত ইসলাম এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা এবং তার আদর্শ অনুসরণের চেষ্টা শুধু আহমদিরাই করে। স্পেন থেকে আয়েশা বুদুস সাহেবা বলেন, হুজুরকে চিঠি লিখেছেন বা হুজুর বলছেন আমাকে চিঠি লিখেছেন যে আমি আমার আহমদি স্বামীর সাথে আমার শ্বশুর বাড়িতে থাকি, যাদের সব সকলেই ও আহমদি, তারা মজলিসে বসে যখন চুগলি করে আমার বড় দুঃখ হয়, আমি তাদের মাঝে বসা পছন্দ করি না। আমি যখন বয়স করেছি তখন থেকে পুরুষের সাথে করমর্দন ছেড়ে দিয়েছি আর পরপুরুষের অধিবেশনে বসা ছেড়ে দিয়েছি, এই কথা তারা ঘৃণা করে আর আমার সাথে দুর্ব্যবহার করে আমার এই সাবধানতার কারণে। আর হাদিস বলে যে এমন হাদিস দেখো যেখানে পুরুষদের সাথে করমর্দন নিষিদ্ধ। আমরা স্বামী স্ত্রী উভয়ই এই অবস্থায় ধৈর্যের সাথে দিন কাটাচ্ছি, দোয়া করুন আল্লাহ যেন আমাদেরকে পৃথক ঘর দেন যেখানে আমরা স্বাধীনভাবে যুগ ইমামের শিক্ষার উপর প্রতিষ্ঠিত থাকতে পারি। তো মানুষের মাঝে পরিবর্তন আসছে, কোনো আহমদি বা কোনো মেয়ে মেয়ের কোনোভাবে হীনমন্যতার শিকার হওয়া উচিত নয়, যে পুরুষদের অনেক সময় সালাম করতে হয়, সালাম করার প্রয়োজন নেই। যেটি নিষিদ্ধ পুরুষদের সাথে করমর্দন করা যেহেতু নিষিদ্ধ তাই এটি মেনে চলা উচিত। অনুরূপ ভাবে পুরুষদেরও মহিলার সাথে সাক্ষাৎ মুসাফা বা করমর্দন এড়ানোর চেষ্টা করা উচিত। যদি খোদার ফজল এবং কৃপা ভাজন হতে হয় তুচ্ছ নির্দেশ তুচ্ছ মনে হলেও তা মেনে চলার চেষ্টা করা উচিত। এক ব্যক্তি লেখেন মনে হয় ভারত থেকে এসেছে জামাতে আহমদিয়া চটিয়ালায় ও আহমদি আলেম এবং কয়েকজন দুষ্কৃতকারী গোদাবরীর মুবাল্লিক সাহেব লিখেছেন, কয়েকজন দুষ্কৃতকারী মিশন হাউসে আক্রমণ করে মসজিদ জবরদখল করে যা জামাতে আহমদিয়া আবাদ করেছিল। মৌলভীরা বলে যে মসজিদে আমরা ইমামতি করব, কিন্তু আপনারা যদি মসজিদে এসে নামাজ পড়তে চান পড়তে পারেন, কিন্তু আল্লাহ তাআলা বন্ধুদের হৃদয়ে জামাতের জন্য এমন আত্মাভিমান রেখেছেন, এমন অসাধারণ আত্মাভিমান রেখেছেন যে জামাতের কোনো ব্যক্তি তাদের পিছনে নামাজ পড়া পছন্দ করেনি আর সব আহমদি তাদের পিছনে নামাজ পড়তে অস্বীকার করে, আহমদীয়দের উপর তারা অবিচল থাকে। এটি ধর্মীয় আত্মাভিমানের আরেকটি দৃষ্টান্ত। এমন মানুষ যারা যুগ ইমামকে মানে না, সেই ইমামকে মানে না যাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভবিষ্যৎবাণী অনুসারে এসেছেন, এমন ব্যক্তি যে মারনা তাকে আমরা কিভাবে ইমাম মানাতে পারি? যে যুগ ইমামকে অস্বীকার করেছে কিভাবে আমাদের ইমাম হতে পারে? আর বান্দাকে নয়, আমাদেরকে সন্তুষ্ট করতে হবে আল্লাহ তাআলাকে। তাই এই বিষয়েও নামাজের ব্যাপারেও সাবধানতা অবলম্বন করা আছে। সৌভাগ্যবান তারা যারা বয়াতের প্রকৃত মর্ম অর্থ এবং তত্ত্বকে বোঝে আর যারা নিজেদের মাঝে পবিত্র পরিবর্তন এনেছে এবং আনার চেষ্টা করছে। আমাদের সকলেই যেন বয়াতের সুবাদে অর্পিত দায়িত্ব আমরা পালন করতে পারি আর হযরত মুসলিম ইসলামের হৃদয়ের ব্যথা এবং বেদনা যা আমাদেরকে খোদার নিকটতর করার জন্য তার হৃদয়ে বিরাজমান ছিল তা যেন আমরা বুঝতে পারি, তা যেন আমরা অনুধাবন করতে পারি। তিনি বলেন, আমি খুব ভালোভাবে জানি যে এই সকল কথা মানুষের হৃদয়ে গ্রথিত এবং প্রথিত করা পৌঁছানো আমার কাজ নয়। আমার কাছে এমন অস্ত্র বা যন্ত্র নেই যার মাধ্যমে কথা কারোর হৃদয়ে আমি বসাতে পারি। তিনি বলেন সহস্র সহস্র মানুষ এমন আছে যারা ভালোবাসা বা আন্তরিকতার ক্ষেত্রে অনেক উন্নতি করেছে, কিন্তু অনেক সময় পুরনো বদভ্যাস বা মানবিক দুর্বলতার কারণে জাগতিক বিষয়ে তারা এতটা জড়িয়ে যায় যে ধর্মীয় বিষয়ে তখন উদাসীন্য প্রকাশ পায়। তিনি বলেন ভালোবাসা আন্তরিকতায় তারা অনেক এগিয়ে আছে, কিন্তু কিছু দুর্বলতা তারা দেখায়, সে সকল দুর্বলতাও দূর করার চেষ্টা করা উচিত। তিনি বলেন যে আমাদের কথার অর্থ হল এত পাক পবিত্র এবং নিঃস্বার্থ হয়ে যান যে জাগতিক বিষয়াদের যেন কোন গুরুত্বই আর না থাকে ধর্মের মোকাবেলায়। বিভিন্ন প্রকারের ঔদাসীন্য যেখানে আল্লাহ থেকে দূরত্বের কারণ হয়, দূরে নিয়ে যায়, উদাসীন করে তোলে, তা দূর হওয়া উচিত। যতদিন এই অবস্থা সৃষ্টি না হবে ততদিন বিপদ থেকেই যাবে এবং মানুষ কোনোভাবে আশ্বস্ত হতে পারে না ততদিন পর্যন্ত। তাই আমাদেরকে বিশেষভাবে আত্মজিজ্ঞাসা করতে হবে, নিজেদের অবস্থা খতিয়ে দেখতে হবে, নিজেদের অবস্থাকে খোদার সন্তুষ্টির অধীনস্থ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر